দানিয়েলের পুস্তক নম্বর ১৫২।
ইজেকিয়েলের দুটি লাঠির প্রতীকবাদ, ভবিষ্যৎবাণী ও পরিত্রাণের মধ্য দিয়ে একটি যাত্রা। আমরা ইজেকিয়েল পুস্তকের ৩৭তম অধ্যায়ের ধারাটি বিবেচনা করছি, যেখানে প্রথমে সপ্তম তুরীর ধ্বনি এবং লাওদিকিয়ার উদ্দেশ্যে বাণীকে শনাক্ত করা হয়েছে, যা ১,৪৪,০০০ সেনাবাহিনীর উদ্ভব ঘটায়। এরপর ইজেকিয়েল ইসরায়েলের উত্তর ও দক্ষিণ রাজ্যের দুই দণ্ডের সংযুক্তি উপস্থাপন করে ওই ধারাটিকে পুনরাবৃত্তি ও বিস্তৃত করেন, যা সপ্তম তুরীর ধ্বনির সময়ে ঈশ্বরত্ব ও মানবত্ব যেভাবে যুক্ত হয় সেই প্রক্রিয়ার এক দৃষ্টান্ত। যখন ওই দুই জাতি একত্রিত হয়ে এক জাতি হয়, তখন ইজেকিয়েল উল্লেখ করেন যে তাদের ওপর একজন রাজা অধিষ্ঠিত থাকবেন। তারপর তিনি সেই চিরস্থায়ী চুক্তির কথা বলেন, অর্থাৎ ১,৪৪,০০০ সঙ্গে সম্পাদিত চুক্তি, এবং জোর দিয়ে বলেন যে শেষকালের সেই চুক্তিবদ্ধ জাতির মধ্যে ঈশ্বরের পবিত্র স্থান চিরকাল থাকবে।
আমরা সেই রেখায় ১,৮৪৪ সালে জোহনের দ্বারা মন্দির পরিমাপের কাজ সংযোজন করেছি। এইভাবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হওয়া চূড়ান্ত পরিমাপটিকে প্রতিকায়িত করে সেই পরিমাপের বিষয়টি জাখারিয়াও উল্লেখ করেছেন। তিনি বলেন যে ঈশ্বর যখন পুনরায় তাঁর নাম স্থাপনের নগর রূপে জিরুসালেমকে নির্বাচন করেন, তখনই সেই পরিমাপ সংঘটিত হয়। আমরা মন্দির গঠনকারী উপাদানসমূহের সঙ্গে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ রাজ্যের দুটি দণ্ডের মধ্যে একটি উপমা স্থাপন করছি। ১,৪৪,০০০ মানবত্বের সঙ্গে তার ঐশ্বরিকত্বকে একত্রিত করার ক্ষেত্রে খ্রিস্টের কর্মটি উত্তর ও দক্ষিণ রাজ্যসমূহের ওপর আরোপিত ২,৫২০ বছরের বিক্ষেপ সংক্রান্ত দুইটি ভবিষ্যৎবাণীতে এবং ২,৩০০ বছরের ভবিষ্যৎবাণীর সমন্বয়ে প্রতিচিত্রিত হয়েছে।
সুসংবাদের কাজে ইজেকিয়েলের লাঠিগুলো কি প্রতিনিধিত্ব করে তা চিহ্নিত করতে সুসংবাদের একটি মৌলিক বোঝাপড়া দরকার। ৪,০০০ বছরের বংশগত দুর্বলতার পর খ্রিস্ট আমাদের পতিত মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন, যা মরিয়মের মাধ্যমে তার মধ্যে এসেছে। আমাদের উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন যে নিজের ইচ্ছাকে ব্যবহার করে সেটিকে পিতার ইচ্ছার কাছে সমর্পণ করার মাধ্যমে আমরা যেমন তিনি জয়লাভ করেছিলেন তেমনই জয়লাভ করতে পারি, যদি আমরা আমাদের ইচ্ছাকে তার ইচ্ছার অধীন করে প্রয়োগ করি। আমাদের মস্তিষ্কই আত্মার দুর্গ, সেখানেই আমাদের ইচ্ছা সৎ বা অসৎ যে কোনো কাজে নিয়োজিত হয়।
যে শিক্ষার্থী দুই টার্মের কাজ এক টার্মে শেষ করতে চায়, তাকে এ বিষয়ে নিজের ইচ্ছে মতো চলতে দেওয়া উচিত নয়। অনেকের ক্ষেত্রে দ্বিগুণ কাজ হাতে নেওয়া মানেই মনের ওপর অতিরিক্ত চাপ এবং যথাযথ শারীরিক ব্যায়ামের প্রতি অবহেলা। এ কথা ধরে নেওয়া যুক্তিসঙ্গত নয় যে মন অতিরিক্ত মানসিক খাদ্য আয়ত্ত করে হজম করতে পারে। যেমন পেটকে বিশ্রামের কোনো সময় না দিয়ে পরিপাক অঙ্গগুলোকে বোঝাই করা বড় পাপ, তেমনি মনকেও অতিভারে খাওয়ানো ততটাই পাপ। মস্তিষ্কই মানুষের সমগ্র সত্তার কেন্দ্রস্থল, আর খাওয়া, পোশাক পরিধান বা ঘুমের ভুল অভ্যাস মস্তিষ্ককে প্রভাবিত করে, এবং যা শিক্ষার্থী কামনা করে অর্থাৎ ভালো মানসিক শৃঙ্খলা তা অর্জনে বাধা দেয়। শরীরের যে কোনো অংশকে যদি যথাযথ গুরুত্ব না দেওয়া হয়, তার ক্ষতির সংকেত মস্তিষ্কে পৌঁছে যায়। তরুণদের কীভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয় তা শেখাতে প্রচুর ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন। এই বিষয়ে তাদের ভালোভাবে অবহিত করা উচিত, যাতে তাদের প্রতিটি পেশি ও অঙ্গ এমনভাবে শক্তিশালী ও শৃঙ্খলিত হয় যে স্বেচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো ক্রিয়ায় সর্বোত্তম স্বাস্থ্য বজায় থাকে এবং পড়াশোনার চাপ সামলাতে মস্তিষ্ক সজীব ও সক্ষম থাকে। খ্রিস্টীয় শিক্ষা ১২:২০।
চিরন্তন চুক্তির কাজ হল ঈশ্বরের বিধান আমাদের হৃদয় ও মনে লিখে দেওয়া, এবং আমাদের হৃদয় ও মন দুটোই অবস্থান করে আমাদের আত্মার দুর্গে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে।
পুরুষ বা নারীর মন মুহূর্তে শুদ্ধতা ও পবিত্রতা থেকে অধপতন, দুর্নীতি ও অপরাধে নেমে আসে না। মানবকে দেবত্বে রূপান্তরিত করতে অথবা ঈশ্বরের প্রতিমূর্তিতে গঠিতদেরকে পশুবত বা শয়তানি স্তরে নামিয়ে দিতে সময় লাগে। দেখতে দেখতে আমরা পরিবর্তিত হই। স্রষ্টার প্রতিমূর্তিতে গঠিত হওয়া সত্ত্বেও মানুষ এমনভাবে তার মনকে শিক্ষিত করতে পারে যে যে পাপ একসময় তার কাছে ঘৃণিত ছিল তাই তার কাছে আনন্দদায়ক হয়ে উঠবে। যখন সে জাগ্রত থাকা ও প্রার্থনা করা থামায়, তখন সে দুর্গ হৃদয় রক্ষা করাও থামায় এবং পাপ ও অপরাধে লিপ্ত হয়। মন অধস্তরে নেমে যায় এবং যখন তাকে নৈতিক ও বৌদ্ধিক শক্তিকে দাসত্বে আবদ্ধ করতে এবং সেগুলোকে স্থূলতর বাসনায় অধীন করতে শিক্ষিত করা হচ্ছে, তখন সেই মনকে দুর্নীতি থেকে উত্তোলন করা অসম্ভব। কাম প্রবৃত্ত বা শরীর প্রবৃত্ত মনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন যুদ্ধ বজায় রাখতে হবে এবং আমাদের ঈশ্বরের অনুগ্রহের পরিশোধনকারী প্রভাবের সহায়তা নিতে হবে, যা মনকে ঊর্ধ্বমুখী আকর্ষণ করবে এবং তাকে শুদ্ধ ও পবিত্র বিষয় নিয়ে ধ্যানের অভ্যাসে অভ্যস্ত করবে। অ্যাডভেন্টিস্ট হোম 330।
মন, হৃদয়, মস্তিষ্ক হল আত্মার দুর্গ। দুর্গ এক ধরনের কেল্লা যাকে পাপের প্রবেশ থেকে পাহারা দিতে হয়।
পিতার কাছে তার প্রার্থনায় খ্রিস্ট জগৎকে এমন এক শিক্ষা দিলেন যা মন ও আত্মায় খোদাই করে রাখা উচিত। এটাই অনন্ত জীবন, তিনি বললেন, যেন তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে, যাকে তুমি পাঠিয়েছ, চিনতে পারে। যোহন 17:4। এটাই প্রকৃত শিক্ষা, এটি ক্ষমতা প্রদান করে। ঈশ্বর এবং যীশু খ্রিস্ট, যাকে তিনি পাঠিয়েছেন, সম্পর্কে অভিজ্ঞতামূলক জ্ঞান মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করে। এটি মানুষের নিজের ওপর স্বনিয়ন্ত্রণ দেয়। নিম্ন প্রকৃতির প্রতিটি তাড়না ও আবেগকে মননের উচ্চতর শক্তির নিয়ন্ত্রণাধীন করে। এটি এর অধিকারীকে ঈশ্বরের সন্তান এবং স্বর্গের উত্তরাধিকারী করে তোলে। এটি তাকে অনন্তের মননের সঙ্গে সহভাগিতায় নিয়ে যায় এবং তার জন্য মহাবিশ্বের সমৃদ্ধ ভাণ্ডার উন্মুক্ত করে। ক্রাইস্টস অবজেক্ট লেসন্স 1:14।
উচ্চতর ক্ষমতাগুলি ব্যবহার করা হবে নিম্ন প্রকৃতির প্রবৃত্তি ও আবেগকে নিয়ন্ত্রণ ও বশীভূত করতে। উচ্চতর ক্ষমতাগুলি মনে অবস্থিত এবং অনন্তের মনের সঙ্গে সঙ্গতি মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করে। 144,000 সিলমোহর দেওয়ার সময় এক শ্রেণীতে পশুর প্রতিমূর্তি গঠিত হয় এবং অন্য শ্রেণীতে খ্রিস্টের প্রতিমূর্তি। এই রূপান্তর যে বস্তুটি সম্পন্ন করে তা হল মনগুলির সংযোগ। যাদের পৌলের ভাষায় শরীরী বা জাগতিক মন রয়েছে, তারা শরীরের অর্থাৎ পশুর প্রতিমূর্তি গঠন করে। যারা খ্রিস্টের মন অর্জন করেছে তারা খ্রিস্টের প্রতিমূর্তি গঠন করে। চুক্তির প্রতিশ্রুতি হল, আমরা সবাই শরীরী মন নিয়ে জন্মালেও আত্মিক পরিবর্তনের সময় আমরা খ্রিস্টের মন লাভ করতে পারি।
তোমাদের মধ্যে সেই মনোভাব থাকুক যা খ্রিস্ট যীশুর মধ্যেও ছিল। তিনি ঈশ্বরের রূপে থাকলেও ঈশ্বরের সমান হওয়াকে ছিনিয়ে নেওয়ার বিষয় বলে গণ্য করেননি। বরং তিনি নিজেকে শূন্য করলেন, দাসের রূপ গ্রহণ করলেন এবং মানুষের সদৃশ হলেন। আর মানুষ রূপে প্রকাশিত হয়ে তিনি নিজেকে নম্র করলেন এবং মৃত্যুর পর্যন্ত, এমনকি ক্রুশের মৃত্যুর পর্যন্ত অনুগত হলেন। ফিলিপীয় 2:5-8।
আমাদের মধ্যে খ্রিস্টের মন থাকা উচিত যেমনটি খ্রিস্টের মধ্যেও ছিল, কারণ আমরা তার প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। কিন্তু আমাদের সেই মন নেই, আমাদের মন শরীরই পাপের অধীন বিকৃত।
অতএব এখন যারা খ্রিস্ট যীশুর মধ্যে আছে, অর্থাৎ যারা শরীর অনুসারে নয় আত্মা অনুসারে চলে, তাদের উপর কোনো দণ্ডাদেশ নেই, কারণ খ্রিস্ট যীশুর মধ্যে জীবনের আত্মার বিধান আমাকে পাপ ও মৃত্যুর বিধান থেকে মুক্ত করেছে। কারণ শরীর দ্বারা দুর্বল হওয়াতে বিধান যা করতে পারেনি, ঈশ্বর নিজের পুত্রকে পাপী শরীরের সদৃশে পাঠিয়ে আর পাপের জন্য শরীরে পাপকে দণ্ডিত করলেন, যাতে বিধানের ধার্মিকতা আমাদের মধ্যে পূর্ণ হয়, আমরা যারা শরীর অনুসারে নয় আত্মা অনুসারে চলি। কারণ যারা শরীর অনুসারে চলে তারা শরীরের বিষয়গুলিতে মন দেয়, কিন্তু যারা আত্মা অনুসারে চলে তারা আত্মার বিষয়গুলিতে মন দেয়। কারণ শরীর মনোবৃত্তি মৃত্যু, কিন্তু আত্মার মনোবৃত্তি জীবন ও শান্তি। কারণ শরীর মনোবৃত্তি ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা, এটি ঈশ্বরের বিধানের অধীন হয় না, এমনকি তা হতেও পারে না। অতএব যারা শরীরে আছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু যদি ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে, তবে তোমরা শরীরে নয় আত্মায় আজ। এখন কারো মধ্যে যদি খ্রিস্টের আত্মা না থাকে, তবে সে তার নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে শরীর পাপের কারণে মৃত, কিন্তু আত্মা ধার্মিকতার কারণে জীবিত। রোমীয় 8:1-10।
আত্মা অনুসারে চলা জীবন আর মাংস অনুসারে চলা মৃত্যু। মাংস হল নিম্নতর স্বভাব, এটি আমাদের অনুভূতির উৎস। মাংসগত এই নিম্নতর স্বভাবকে উচ্চতর স্বভাবের অধীন শাসিত হতে হবে, যা সম্পন্ন হয় পবিত্র আত্মার অধীনে আমাদের ইচ্ছাশক্তির প্রয়োগের মাধ্যমে। আমাদের উচ্চতর শরীরই মন এখানে এবং এখনই রূপান্তরিত হতে পারে, কিন্তু আমাদের নিম্নতর স্বভাবের পরিবর্তনের জন্য দ্বিতীয় আগমনের অপেক্ষা করতে হবে।
ইজেকিয়েলের দুটি লাঠি
এমন একটি লাঠিকে চিহ্নিত করে যেটিকে প্রাঙ্গণ হিসেবে উপস্থাপিত করা হয়েছে এবং সেই লাঠিটির পরিসমাপ্তি ঘটে 1958 সালে। এটি ঠিকভাবে দুই ভাগে বিভক্ত ছিল, পৌত্তলিকতার দ্বারা জনসমষ্টিকে পদদলিত করার 1260 বছর এবং পোপতন্ত্রের দ্বারা জনসমষ্টিকে পদদলিত করার 1260 বছর। সেই লাঠিটি ঈশ্বরের পবিত্র স্থানকে পদদলিত করার প্রতিনিধিত্ব করে না, কারণ ঈশ্বরের পবিত্র স্থান ছিল দক্ষিণ রাজ্যে অবস্থিত। পৌত্তলিকতা ও পোপতন্ত্র যে জনসমষ্টিকে পদদলিত করেছিল তা ছিল একটি মানব মন্দির, কিন্তু দক্ষিণ রাজ্যের সঙ্গে সম্পর্কের দিক থেকে সেটি ছিল দেহ, এবং দক্ষিণ রাজ্যই ছিল সেই স্থান যেখানে ঈশ্বর মাথা স্থাপন করতে বেছে নিয়েছিলেন। উত্তর রাজ্য ছিল দেহ, দক্ষিণ রাজ্য ছিল মাথা। উত্তর রাজ্যের 1260 বছরের দুটি পর্যায়ে দেহ মন্দিরে পাপের প্রতি দুই ভিন্ন প্রবণতাকে, অর্থাৎ বংশগত ও চর্চিত প্রবণতা প্রতিনিধিত্ব করেছিল। পৌত্তলিকতা দেহ মন্দিরে পাপের বংশগত প্রবণতার প্রতীক ছিল, আর পোপতন্ত্রের দ্বারা পৌত্তলিক ধর্মগ্রহণ পাপের চর্চিত প্রবণতাকে প্রতিনিধিত্ব করে। উভয় ক্ষেত্রেই দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত দেহ মন্দির রূপান্তরিত হতে পারেনি। অতএব উত্তর রাজ্যের কাষ্ঠখণ্ডটি কেবল 739 পর্যন্তই বিস্তৃত ছিল, এবং যখন জোহনকে মন্দির পরিমাপ করতে বলা হয়েছিল তখন সেই কাষ্ঠখণ্ডটি বাদ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।
কনভার্সন শব্দটির অর্থ হল এক অবস্থা বা পরিস্থিতি থেকে অন্যটিতে রূপান্তর বা পরিবর্তন। আদম ও হাওয়া যখন পাপ করলেন তখন তারা তাদের মূল অবস্থা থেকে রূপান্তরিত হলেন, কারণ তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে নিখুঁতভাবে সৃষ্টি হয়েছিলেন, যেখানে উচ্চতর ক্ষমতাগুলি নিম্নতর ক্ষমতাগুলিকে নিয়ন্ত্রণ করত। যখন তারা পাপ করলেন তারা এমন এক সত্তায় রূপান্তরিত হলেন যেখানে নিম্নতর ক্ষমতাগুলি উচ্চতর ক্ষমতাগুলির ওপর প্রাধান্য লাভ করল। তারা সেই অবস্থাটি তাদের সকল বংশধরদের মধ্যে সঞ্চারিত করলেন।
ইজেকিয়েলের দুই লাঠির ভবিষ্যৎবাণীমূলক বর্ণনায় প্রভু জেরুজালেমকে মস্তক, যেখানে রাজা বাস করতেন, সেই রাজধানী হিসেবে নির্বাচন করেছিলেন। এটি উচ্চতর ক্ষমতা হওয়ার কথা ছিল। দুই লাঠির উপমায় উত্তরের উচ্চতর রাজ্যের তুলনায় দক্ষিণ রাজ্যটি ছিল নিম্নতর ক্ষমতা। দুই লাঠি যখন যুক্ত হওয়ার কথা ছিল তখন যে রূপান্তরকে উপস্থাপন করা হয়েছে তা দাবি করেছিল যে দক্ষিণ রাজ্যটিকে মস্তক হিসেবে তার অবস্থানে ফিরিয়ে আনা হোক। এটি উত্তর রাজ্যের দিকে ফিরে আসার কথা ছিল, কারণ তখন তা উত্তরের সত্যিকারের রাজার সঙ্গে যুক্ত হয়েছিল এবং সত্য উত্তর রাজ্যের সিংহাসন কক্ষের সঙ্গে সংযুক্ত হয়েছিল।
এই কারণে উত্তর রাজ্য কেবল 1798 সাল পর্যন্তই পৌঁছেছিল এবং জোহনকে অঙ্গনটি বাদ দিতে বলা হয়েছিল, যা কেবল 1798 সাল পর্যন্তই পৌঁছেছিল। তৃতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে দক্ষিণ রাজ্য 2300 বছরের দণ্ডের সঙ্গে যুক্ত হবে, কিন্তু উত্তর রাজ্য শেষ হয়ে যাবে, কারণ ঈশ্বরত্ব ও মানবত্বের সমন্বয় যেগুলো তখন জোহন পরিমাপ করেছিলেন সেই মন্দিরের দুইটি কক্ষের মধ্যে সম্পন্ন হয়েছিল। তৃতীয় স্বর্গদূতের আগমনের সময় উত্তর রাজ্য 46 যোগসূত্রে দক্ষিণ রাজ্যের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এটি 1854 সালের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, যেমন দক্ষিণ রাজ্য ছিল।
দক্ষিণ রাজ্য ছিল উভয়ের সঙ্গেই সংযুক্ত। 46 বছরের মন্দির এবং 220 বছরের দ্বারা প্রতিকায়িত দেবত্ব ও মানবত্বের সমন্বয়। উত্তর রাজ্য 1678 সালে 46 বছরের মন্দিরের ভিত্তি চিহ্নিত করেছিল, কিন্তু তা সেখানেই শেষ হয়েছিল, কারণ ভিত্তি হিসেবে তা সেই দেহের প্রতীক ছিল যা খ্রিস্ট স্বয়ং নিজের ওপর ধারণ করেছিলেন, এবং তার দেহ জগতের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বধ হয়েছিল। সমস্ত মন্দিরই পরস্পর বিনিময় প্রতীক, এবং 1678 সালে 46 বছরের ভিত্তি তার মানব দেহকে চিহ্নিত করে, আর 1844 সালে ওই 46 বছরের সমাপ্তি তার দেবত্বকে চিহ্নিত করে।
1778 সাল পর্যন্ত যে বাহিনী পদদলিত হয়ে এসেছিল তা ঈশ্বরের পবিত্র স্থান ছিল না, যদিও ওই সময়কালে ঈশ্বরের পবিত্র স্থানকে পদদলিত হচ্ছে বলে উপস্থাপিত করা হয়েছিল, কিন্তু সেই পদদলন ঘটছিল দক্ষিণ রাজ্যে, যেখানে ঈশ্বর তার পবিত্র স্থান ও তার নাম স্থাপনের জন্য জিরুসালেমকে বেছে নিয়েছিলেন। যে বাহিনী পদদলিত হয়েছিল তা অন্য জাতিদের প্রতিনিধিত্ব করত, এটি দেহকে প্রতিনিধিত্ব করত।
যখন আদম ও হাওয়া পাপ করলেন তখন পাপের দ্বারা মানবজাতি পদদলিত হওয়ার 7000 বছরের 7 বার শুরু হল। সেই সময় জগতের ভিত্তি স্থাপনের সময় থেকেই বধ হওয়া মেষ শিশু মানবজাতির পাপময় নগ্নতা আচ্ছাদনের জন্য মেষ শিশুর চর্ম প্রদান করলেন। 1758 সালে মানবজাতির উপর সেই পদদলন শেষ হলে প্রত্যেক পবিত্রীকৃত মন্দিরের প্রতিরূপের ভিত্তি ও নির্মাতা যিনি, সেই মেষ শিশু আবার বধ হলেন। সেখানে উত্তর রাজ্য এবং তাতে প্রতিনিধিত্ব করা মানব মন্দিরের সমাপ্তি ঘটল।
1758 সালে জাল খ্রিস্টবিরোধী নিহত হয়েছিল 3.5 ভবিষ্যৎবাণীমূলক বছর ধরে তার শয়তানি সাক্ষ্য দেওয়ার পর, যার সূচনা হয়েছিল 1338 সালে তার ক্ষমতাপ্রাপ্তির মাধ্যমে, যার আগে ছিল 1560 সালে শুরু হওয়া 30 বছরের প্রস্তুতি। সেটি ছিল খ্রিস্টের 30 বছরের প্রস্তুতির একটি শয়তানি নকল, যা তার জন্মের সঙ্গে শুরু হয়েছিল এবং তার ক্ষমতাপ্রাপ্তির সময়, যখন তিনি বাপ্তাইজিত হয়েছিলেন, সমাপ্ত হয়েছিল এবং এরপর তিনি 3.5 আক্ষরিক বছর ধরে তার সাক্ষ্য দিয়েছিলেন, যতক্ষণ না তিনি সেই পর্যায়ে পৌঁছালেন যখন জগতের ভিত্তি স্থাপনের সময় থেকে বধ হওয়া মেষ শাবক ক্রুশবিদ্ধ হলেন, তখন পূর্ণ হল তার সেই প্রতিশ্রুতি যে মন্দির ধ্বংস হলে তিনি 3 দিনের মধ্যে তা উঠিয়ে দেবেন।
তার দেহরূপ মন্দিরকে উঠিয়ে তুলেছিলেন তিনি, কারণ পুনরুত্থান সম্পন্ন হয়েছিল তার দেবত্বের শক্তিতে, কেননা ক্রুশবিদ্ধতার সময় তার দেবত্ব মৃত্যুবরণ করেনি, ক্রুশে মৃত্যুবরণ করেছিল তার মানবত্ব, কারণ ঈশ্বরের পক্ষে মারা যাওয়া অসম্ভব।
আমি পুনরুত্থান ও জীবন, জোহন অ্যাগ্রো পঁচাইশ, যিনি বলেছিলেন আমি আমার প্রাণ দিই যাতে আমি আবার তা গ্রহণ করতে পারি, জোহন 10:21, তিনি কবর থেকে বেরিয়ে এলেন সেই জীবনে যা তার নিজের মধ্যেই ছিল, তার মানবত্ব মারা গেল, তার দেবত্ব মারা যায়নি। তার দেবত্বে খ্রিস্ট মৃত্যুর বন্ধন ছিন্ন করার ক্ষমতা রাখতেন, তিনি ঘোষণা করেন যে তার নিজের মধ্যে জীবন আছে, যাতে তিনি যাকে ইচ্ছা জীবিত করতে পারেন। সিলেক্টেড মেসেজেস, বই 1, 301।
1769 সালে উত্তর রাজ্যের ধারক মানব মন্দিরটি এক পরিসমাপ্তিতে পৌঁছেছিল, কারণ নিম্ন প্রকৃতির প্রতীক হিসেবে দ্বিতীয় আগমনে পুনরুত্থান না হওয়া পর্যন্ত তা পরিবর্তিত হতে পারত না। তবে এটি সেই 46 বছরের ভিত্তি চিহ্নিত করেছিল যখন খ্রিস্ট সেই রূপান্তরযোগ্য মন্দিরটিকে উত্থাপন করেছিলেন, যা দক্ষিণ রাজ্য দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল এবং যা ছিল মনের উচ্চতর শক্তির প্রতীক। একজন পাপী ধার্মিক বলে গণ্য হওয়ার মুহূর্তেই সেই উচ্চতর শক্তিগুলো রূপান্তরিত হয়।
খ্রিস্ট নিজে যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তির ওপর প্রেরিতেরা ঈশ্বরের মণ্ডলী গড়ে তুলেছিলেন। শাস্ত্রে মণ্ডলী নির্মাণকে বোঝাতে মন্দির নির্মাণের রূপকটি বারবার ব্যবহৃত হয়েছে। জাখারিয়া খ্রিস্টকে সেই অঙ্কুর বলে উল্লেখ করেন যিনি প্রভুর মন্দির নির্মাণ করবেন। তিনি বলেন, অজাতীয়রা এই কাজে সহায়তা করবে, যারা দূরে আছে তারা এসে প্রভুর মন্দিরে নির্মাণ করবে, এবং যিশাইও ঘোষণা করেন, পরদেশীদের সন্তানরা তোমার প্রাচীর গড়ে তুলবে। জাখারিয়া 6:12, যিশাইও 7:10। এই মন্দিরের নির্মাণ সম্পর্কে লিখতে গিয়ে পিতর বলেন, যার কাছে এসে, তিনি তো জীবন্ত পাথর, মানুষের দ্বারা সত্যিই বর্জিত, কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত ও মূল্যবান। তোমরাও জীবন্ত পাথরদের ন্যায় আধ্যাত্মিক গৃহ হিসেবে নির্মিত হচ্ছ, পবিত্র যাজকত্ব হয়ে, যাতে তোমরা আধ্যাত্মিক বলিদান অর্পণ করো যা যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। পার পিতর 2:4-5। ইহুদি ও অজাতীয় বিশ্বের পাথর খাদানে প্রেরিতরা পরিশ্রম করতেন, ভিত্তির ওপর স্থাপনের জন্য পাথর তুলে আনতেন। এফেসুসের বিশ্বাসীদের কাছে লেখা তার পত্রে পৌল বলেছিলেন, অতবব তোমরা আর পরদেশী ও অপরিচিত নও, বরং সাধুদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের লোক, এবং প্রেরিতগণ ও ভাববাদীদের ভিত্তির ওপর নির্মিত যীশুখ্রিস্ট স্বয়ং, যিনি মূল কর্ণশিলা, যার মধ্যে সমগ্র ভবনটি সুষমভাবে গাঁথা হয়ে প্রভুতে এক পবিত্র মন্দিরে পরিণত হচ্ছে, যার মধ্যে তোমরাও আত্মার মাধ্যমে ঈশ্বরের বাসস্থান হিসেবে একত্রে নির্মিত হচ্ছ। এফেসিও 2:19-22। আর করিন্থীয়দের কাছে তিনি লিখেছিলেন, ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে তার অনুযায়ী একজন জ্ঞানী প্রধান স্থপতির মতো আমি ভিত্তি স্থাপন করেছি, আর অন্য কেউ তার উপর নির্মাণ করছে, কিন্তু প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কিভাবে তার উপর নির্মাণ করে, কারণ ইতিমধ্যেই যে ভিত্তি স্থাপিত হয়েছে যীশুখ্রিস্ট, তার বাইরে অন্য কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না। এখন যদি কেউ এই ভিত্তির ওপর সোনা, রূপা, মূল্যবান পাথর,
কাঠ খড় খড়কুটো দিয়ে নির্মাণ করে তবে প্রত্যেকের কাজ প্রকাশিত হবে, কারণ সেই দিন তা প্রকাশ করবে, যেহেতু তা আগুনের দ্বারা প্রকাশ পাবে। আর আগুন প্রত্যেকের কাজকে পরীক্ষা করবে, তা কেমন ধরনের। ১ করিন্থীয় ৩:১০-১৩। প্রেরিতেরা একটি নিশ্চিত ভিত্তির ওপর, অর্থাৎ সেই যুগযুগান্তরের শিলার ওপর নির্মাণ করেছিলেন। এই ভিত্তির ওপর স্থাপনের জন্য তারা জগৎ থেকে খনন করে আনা পাথরগুলো নিয়ে এসেছিলেন। বাধাবিঘ্নহীনভাবে নির্মাতারা কাজ করেননি। খ্রিস্টের শত্রুদের বিরোধিতার কারণে তাদের কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। মিথ্যা ভিত্তির ওপর নির্মাণকারীদের ধর্মান্ধতা, পূর্বাগ্রহ ও ঘৃণার বিরুদ্ধে তাদের লড়াই করতে হয়েছে। যারা গির্জার নির্মাতা হিসেবে কাজ করতেন, তাদের মধ্যে অনেককে নেহেমিয়ার দিনের প্রাচীর নির্মাতাদের সাথে তুলনা করা যায়, যাদের সম্পর্কে লেখা আছে, যারা প্রাচীর নির্মাণ করছিল আর যারা বোঝা বহন করছিল, যারা বোঝা তুলছিল। প্রত্যেকে এক হাতে কাজ করত আর অন্য হাতে অস্ত্র ধরে থাকত। নেহেমিয়া ৪:৭। প্রেরিতদের কার্যাবলী ১৯:১০-১২-৭।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
মানুষের পতন সমগ্র স্বর্গকে শোকে আচ্ছন্ন করেছিল। ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছিলেন, তা পাপের অভিশাপে কলুষিত হয়ে পড়েছিল এবং সেখানে দুঃখ ও মৃত্যুর জন্য দণ্ডিত সত্তারা বাস করত। যারা আইন লঙ্ঘন করেছিল, তাদের জন্য কোনো মুক্তির পথ দেখা যাচ্ছিল না। স্বর্গদূতরা তাদের স্তবগান থামিয়ে দিল। স্বর্গীয় ওই অঙ্গন জুড়ে পাপ যে ধ্বংস সাধন করেছিল, তার জন্য শোক বিরাজ করছিল। ঈশ্বরের পুত্র, স্বর্গের মহিমাময় সেনাপতি, পতিত মানবজাতির প্রতি করুণায় স্পর্শিত হলেন। হারানো জগতের সব দুঃখ যন্ত্রণা যখন তার সামনে উত্থিত হল, তখন তার হৃদয় অসীম করুণায় আন্দোলিত হল। কিন্তু ঐশ্বরিক প্রেম এমন এক পরিকল্পনা রচনা করেছিল যার দ্বারা মানুষ উদ্ধার পেতে পারে। ঈশ্বরের ভঙ্গ হওয়া আইন পাপীর প্রাণ দাবি করেছিল। সমগ্র মহাবিশ্বে ছিলেন মাত্র একজন যিনি মানুষের পক্ষ থেকে তার দাবি পূরণ করতে পারতেন। যেহেতু ঐশ্বরিক বিধান স্বয়ং ঈশ্বরের মতোই পবিত্র, তাই তার লঙ্ঘনের প্রায়শ্চিত্ত কেবল ঈশ্বরের সমকক্ষ একজনই করতে পারতেন। আইনের অভিশাপ থেকে পতিত মানুষকে মুক্ত করে আবার স্বর্গের সঙ্গে সঙ্গতিতে আনতে খ্রিস্ট ছাড়া আর কেউ পারতেন না। খ্রিস্ট নিজেই পাপের দোষ ও লজ্জা নিজের ওপর নিতেন। এমন পাপ যা পবিত্র ঈশ্বরের কাছে এতই আপত্তিকর যে তা পিতাকে ও তার পুত্রকে পৃথক করে দিতে বাধ্য করে। ধ্বংসপ্রাপ্ত মানবজাতিকে উদ্ধার করতে খ্রিস্ট দুর্দশার অতল গভীরে পর্যন্ত পৌঁছাবে। তিনি পিতার সামনে পাপীর পক্ষ সমর্থনে আবেদন করলেন, আর স্বর্গীয় বাহিনী এমন এক তীব্র আগ্রহ নিয়ে ফলাফলের অপেক্ষা করছিল যে তা শব্দে প্রকাশ করা যায় না। মানবজাতির পতিত সন্তানদের জন্য সেই রহস্যময় পরামর্শ, শান্তির পরামর্শ, জেকারিয়া ৬:১৩, দীর্ঘকাল ধরে চলেছিল। উদ্ধারের পরিকল্পনা পৃথিবী সৃষ্টির আগেই স্থির ছিল, কারণ খ্রিস্ট হলেন জগতের ভিত্তি স্থাপনের সময় থেকেই বলি দেওয়া মেষশাবক, রেভেলেশন ১৩:৮। তবু অপরাধী মানবজাতির জন্য তার পুত্রকে মৃত্যুবরণ করতে সমর্পণ করা মহাবিশ্বের রাজার কাছেও ছিল এক গভীর সংগ্রাম। কিন্তু ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র জাত পুত্রকে দিলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে নাশ না হয় বরং অনন্ত জীবন পায়, জন ৩:১৬। ও মুক্তির রহস্য, যে জগৎ তাকে ভালোবাসেনি, সেই জগতের প্রতি ঈশ্বরের প্রেম, যা জ্ঞানের সীমা অতিক্রম করে, সেই প্রেমের গভীরতা কে জানবে। অসীম যুগ ধরে সেই অনুধাবনাতীত প্রেমের রহস্য অনুধাবন করতে চেয়ে অমর মনগুলো বিস্ময়ে মুগ্ধ হবে এবং আরাধনা করবে। ঈশ্বর খ্রিস্টের মধ্যে প্রকাশিত হবেন, জগৎকে নিজের সঙ্গে মিলিত করছেন। ২ করিন্থীয় ৫:১৯। মানুষ পাপে এতটাই অধঃপতিত হয়ে পড়েছিল যে যার স্বভাব পবিত্রতা ও মঙ্গল, তার সঙ্গে নিজের শক্তিতে সঙ্গতি স্থাপন করা তার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু খ্রিস্ট ব্যবস্থার দণ্ডাদেশ থেকে মানুষকে মুক্ত করার পর মানব প্রচেষ্টার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ঐশ্বরিক শক্তি প্রদান করতে পারতেন। অতএব ঈশ্বরের প্রতি অনুতাপ ও খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে আদামের পতিত সন্তানরা আবার ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারে। ১ জোহন ৩:২। পিতৃপুরুষ ও নবীগণ ৬৩:৬৪।